ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে পাশ করা হয়েছে।
তাছাড়াও রয়েছে বাংলাদেশে মানব পাচার বিষয়ে ডক্টর তাসনিম সিদ্দিকীর সাক্ষাৎকার।
মামলাগুলো, সেই মামলাগুলোর প্রসিকিউশনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকার সেই ধরনের কোনো প্রোঅ্যাকটিভ ভূমিকা নেননি।
রয়েছে ভারতের জিএসটি কর ব্যবস্থা বিষয়ে আলোচনা।
এককভাবে এক সেন্ট্রালাইজড একটা ট্যাক্স নেওয়া হবে, সেটাকে বলছে গুড সার্ভিস ট্যাক্স।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরাক আজ বলেছে যে তাদের সৈন্যরা মসুল শহরে বিধ্বস্ত ঐতিহাসিক মসজিদটি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এই মসজিদে ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রধান স্বঘোষিত খলিফা হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। জঙ্গিরা গত সপ্তাহে 850 বছরের পুরনো আল নুরি মসজিদ এবং এর 45 মিটার দীর্ঘ মিনারটি বিধ্বস্ত করেছে। 8 মাসের এই লড়াইয়ে সেখানে ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে। বিমান আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের স্থলবাহিনীর সমর্থনে ইরাকি সৈন্যরা মসুলের পশ্চিমাঞ্চলের পুরনো শহর থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের উৎখাত করতে লড়ে যাচ্ছে। 2014 সালের মাঝামাঝির দিকে যে শহরটি আইএস দখল করেছিল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের মিশন সম্পন্ন করতে ইরাকি বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন যে মসজিদটি বিধ্বস্ত করার মানে হচ্ছে ইসলামিক স্টেট আনুষ্ঠানিকভাবে তাদের পরাজয় মেনে নিচ্ছে। এই জঙ্গি গোষ্ঠীটি একসময় তাদের দখল করা অন্যান্য ইরাকি শহরের নিয়ন্ত্রণও হারিয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর কার্যত রাজধানী রাকা সম্পূর্ণ ঘিরে ফেলেছে। এর ফলে এই জিহাদি গোষ্ঠীর শহর ছেড়ে পালাবার শেষ পথটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তারা বৃহস্পতিবার জানায় যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ফোরাত নদীর দক্ষিণ তীরে দুটি গ্রাম দখল করে নেওয়ায় কার্যত আইএসের পালানোর শেষ পথটিও বিচ্ছিন্ন হয়ে গেল। ওই নজরদারি সংস্থাটি বলেছে যে সিরীয় মরুভূমিতে এবং দের এজোর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাক্কা থেকে যাবার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আইএস এর বিরুদ্ধে রাক্কার বাইরে কয়েক মাস ধরে লড়ে আসছে। যুক্তরাষ্ট্র G20 শীর্ষ সম্মেলনের আগেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা সত্ত্বেও ইউরোপীয় নেতারা প্যারিস জলবায়ু চুক্তিতে তাদের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর আয়োজিত এক বৈঠকের পর আঙ্গেলা মার্কেল সংবাদদাতাদের বলেছেন যে G20-তে অংশগ্রহণকারীরা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী মাসের শীর্ষ সম্মেলনে তারা এ নিয়ে কথা বলবে। মার্কেল সংবাদদাতাদের বলেন, অন্তত আমি জার্মানির পক্ষে এটা বলতে চাই যে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার এই সিদ্ধান্তের আমরা নিন্দে করছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মার্কেলের বক্তব্যের প্রতিধ্বনি তুলে বলেন, ইউরোপীয় নেতারা প্যারিস চুক্তির ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ম্যাক্রন অবশ্য আরও বলেন যে একটি দেশকে আলাদা করে রাখার কোনো মানে হয় না। যুক্তরাষ্ট্র যে গ্রুপ অফ 20 জাতির সদস্য, তিনি তার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে। এই চুক্তি কার্বন নিঃসরণ সীমিত করে বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রা কমানোর লক্ষ্যে প্রণীত হয়েছিল। বাংলাদেশে 2017-18 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে পাশ করা হয়েছে। 1 জুলাই শনিবার থেকে এই বাজেট কার্যকর হবে। গত 1 জুন অর্থমন্ত্রী AM মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন এবং এ নিয়ে মোট 55 ঘন্টার আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের পরে ঢালাও 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট 2 বছরের জন্য স্থগিত ঘোষণা এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক হ্রাস করা হয়েছে। হয়েছে। বর্তমান হারেই ভ্যাট আদায়ের কথাও জানানো হয়েছে। ঢালাও 15% হারে ভ্যাট আরোপ এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপরে আবগারি শুল্ক প্রস্তাবে সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির লংদুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা থেকে 2 AK-47 রাইফেল, 2 চাইনিজ রাইফেল, 124 রাউন্ড এমুনেশন, 4 ম্যাগাজিন, 5 সেট সামরিক বাহিনীর পোশাক ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। লংগদুর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলিম চৌধুরী জানান, সদর ইউনিয়নের গুলাছড়ি এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ে 2 প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নামে সশস্ত্র কর্মকাণ্ডে লিপ্ত সন্ত্রাসী দলগুলো আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পাহাড়ে উপজাতিদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই মর্মে ব্যাপক প্রচারণা চালিয়ে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে তা বিতরণ করছিল। এর ফলে নতুন এক পরিস্থিতি তৈরি হয়। এসব খবর নিরাপত্তা বাহিনীর কাছে আসার পর অভিযান পরিচালনা করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরু ব্যবসায়ী এবং যারা গরুর মাংস খান তাদের উপর আক্রমণের নিন্দে করেছেন। ভারতে এজন্য মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এ বিষয়ে অবশেষে মিস্টার মোদি মুখ খুললেন। তিনি বলেন, গৌরক্ষার অজুহাতে মানুষ হত্যার সম্পূর্ণ অবৈধ কাজ। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদনে।
বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসবার পর থেকেই ভারত জুড়ে সক্রিয় হয়ে ওঠে গোরক্ষায় আগ্রহী সংগঠনগুলি। এরা মনে করে গোমাংস খাওয়াটাও অন্যায়। নানান ঘটনায় এই ধরনের আগ্রাসী গোরক্ষকদের হাতে খুন হয়ে গিয়েছেন অনেক মানুষ। অবস্থার চরমে পৌঁছে 6 আগে ট্রেনে 15 কিশোর মোহাম্মদ জুনেদ খুন হয়ে যাওয়ায় দেশজুড়ে প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, এটা কিন্তু ভারতীয় কৃষ্টি নয়, এমন চলতে দেয়া যাবে না। বিরোধী নেতারা বলছেন, নেহাত দেশজুড়ে প্রতিবাদে চাপে পড়ে প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া, কিন্তু কেবল মন্তব্য কেন, বিজেপি সরকার এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগ, দোষীরা প্রায় সকলেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থক। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র 6 মুসলিম প্রধান দেশগুলোর ভিসা প্রার্থীরা যাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পরিবারে কোনো সদস্য যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে, তাহলে সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে নতুন কিছু নিয়ম প্রণয়ন করা হচ্ছে। বুধবার গভীর রাতে অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স পররাষ্ট্র দপ্তরের একটি তারবার্তা দেখছে যা কিনা এখনও প্রকাশ করা হয়নি। তাতে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভিসা কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনা রয়েছে। গ্রহণযোগ্য ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে বাবা মা, স্বামী কিংবা স্ত্রী, শিশু, প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়ে, মেয়ের স্বামী কিংবা ছেলের বউ যারা যুক্তরাষ্ট্রে এরই মধ্যে থাকছে। যেসব আত্মীয় স্বজনের আওতায় পড়ছে না তারা হলেন দাদা দাদি কিংবা নানা নানি, নাতি নাতনি, খালা খালু, ফুপু ফুপা কিংবা মামা মামি, সহোদর নয় সম্পর্কে এমন ভাই, শালা শালি, প্রেমিক কিংবা বর্ধিত পরিবারের অন্য কোনো সদস্য। আর গ্রহণযোগ্য ব্যবসায়িক সম্পর্ক মানে হচ্ছে এর আনুষ্ঠানিক এবং নথিপত্রগত প্রমাণ থাকতে হবে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে নতুন এই আইনটি আজ বৃহস্পতিবার ওয়াশিংটন সময় রাত 8 অর্থাৎ GMT সময় শুক্রবার প্রথম প্রহর থেকে কার্যকর হবে। রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমসফকে হত্যার দায়ে মস্কোর একটি আদালত 5 দোষী সাব্যস্ত করেছে। নেমসফ রুশ সরকারের বিরোধী ছিলেন এবং বিশেষত মস্কো সরকার যে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছে তারও সমালোচনা করতেন। 2015 সালে রাতের বেলায় ক্রেমলিনের কাছে একটি সেতুর উপর দিয়ে হেঁটে যাবার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। সরকারি তাস বার্তা সংস্থা জানিয়েছে যে জুরি নেমসফকে গুলি করার জন্য চেচেন নিরাপত্তা বাহিনীর একজন সাবেক কর্মকর্তা জাউর দাদাওয়েভকে দোষী সাব্যস্ত করেছে। বাকি 4